হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতমের কুন্তি স্তুতি। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম কি করে শ্রীমদ্ ভাগবতম শ্রী ব্যাসদেবের এক পূর্ণতম প্রয়াস, যখন ব্যাসদেব লিখে অতৃপ্ত ছিলেন তখন নারদ মুনিকে কৃপায় নারদ মুনির আশীর্বাদে তিনি ভগবানের গুণ কীর্তন করার জন্য এবং ভক্তদের গুণ কীর্তন করার জন্য এই ভাগবত রচনা করেছিলেন, যার দ্বারা একজন ভক্তের যারা এই ভাগবত অধ্যয়ন করবেন তাদের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ মধ্যে একটা কমপ্লিট চিত্তবৃত্তি হবে, রিয়েলাইজেশন হবে এবং দশম স্কন্ধে তিনি ভগবানের প্রেমকে অনুভব করতে পারবেন, ভগবান লীলাবিলাসকে অনুভব করতে পারবেন এবং নিজে ভগবান প্রতি আসক্ত হবে। তাই এই ভাগবতমকে তিনজন ব্যক্তি ভাগবতম থেকে উপকৃত হন, যারা শ্রবণকারী, যারা বক্তা এবং যারা প্রশ্নকর্তা। শ্রোতুম বক্তুম পৃচ্ছিতম চ, যারা শ্রবণ করেন, যারা ভাগবতম ভিন্ন ভিন্ন জায়গায় যারা বক্তা রয়েছেন এবং যারা প্রশ্ন করেছে। এখানে আমরা দেখতে পারি কি করে মহারাজ সুরসেনের পুত্রী কুন্তি দেবী ওনার বংশ পরিচয় আমরা পাই, যেখানে আমাদের দুটো বংশের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সূর্যবংশ, একটা হচ্ছে চন্দ্রবংশ। এখানে চন্দ্রবংশের কথা বলা হয়েছে যেহেতু কুন্তি দেবী চন্দ্রবংশ থেকে এসেছিলেন, কুন্তি দেবী ভগবান কৃষ্ণ চন্দ্রবংশ থেকে এসেছিলেন, তাই এই চন্দ্রবংশটা যদুবংশ পরবর্তী পর্যায়ে যদু নামক একজন রাজা ছিলেন, যিনি যার ছেলে বসরা এবং বসরা দুই পত্নী ছিলেন, একজন মাদ্রী একজন গান্ধারী। আপনারা ভুল করবেন না, এই মাদ্রী গান্ধারী আমাদের ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী বা পাণ্ডুর পত্নী মাদ্রী নয়, ওনারা অন্য মাদ্রী গান্ধারী কথা বলা হয়েছে। এই মাদ্রী থেকে দুইজন ছেলে সন্তান জন্ম হন, একজন যুদ্ধাজি আর একজন দেবমিড়, এবং দেবমিড় থেকে দেবমিড়ের তিন পত্নী ছিলেন, একজন ক্ষত্রিয়ানী একজন বৈশ্যানী এবং একজন শূদ্রাণী। এই ক্ষত্রিয় পত্নী থেকে ক্ষত্রিয় পত্নীর নাম ছিল ভোজবংশীয় অশ্বমুখী এবং অশ্বমুখীর পুত্র সুরসেন। সুরসেনের 10 পুত্র এবং 5 কন্যা ছিলেন, 10 পুত্রের মধ্যে পুত্র এবং কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন পৃথা। এই পৃথা পরবর্তী পর্যায়ে ওনার নাম হয় কুন্তি, যখন এই সুরসেন রাজা মানে মামাত্ম ভাই যে কুন্তি ভোজ, সে কুন্তি ভোজকে তিনি দত্তক পুত্রী রূপে প্রদান করেন, এবং এই দেবমিড়ের বৈশ্য স্ত্রী থেকে সেখানে প্রজন্য মহারাজ জন্ম হয়, এই প্রজন্য মহারাজ থেকে নন্দ মহারাজ, নন্দ মহারাজ থেকে ভগবান কৃষ্ণ আসেন, এবং এই সুরসেন থেকে সুরসেনের প্রথম কন্যা ছিলেন পৃথা, এবং এই কন্যার পরে পুত্র হয়েছিল যার নাম বসুদেব, যার থেকে পরবর্তী বাসুদেব আসে। এবং এখান থেকে আমরা বুঝতে পারি বসুদেব থেকে বাসুদেব, নন্দ থেকে কৃষ্ণ, কৃষ্ণ ইন বোথ হয়ে তিনি দেবমিড়ের সাথে কানেক্টেড। আর এই পৃথা কৃষ্ণের নিজে পিসি হন, পৃথা কৃষ্ণের নিজের পিসি হন, এবং এই পৃথা আমরা আলোচনা করেছিলাম কি করে ছোটবেলা অত দয়ার্দ ছিলেন, ছোট্ট একটা পাখি সাহাবকে নিয়ে কি করে তিনি দয়ার হৃদয় প্রদর্শন করেছেন সেটা আমরা শুনেছি। আর পরবর্তী পর্যায়ে ওনার বাবার প্রতি যে স্নেহ ভালোবাসা কতটা সুদৃঢ় ছিল সেটা আমি দেখতে পেরেছি, যখন ওনার অনিচ্ছা সত্ত্বেও তিনি কুন্তি ভোজের কাছে ভোজপুরে থেকে যান শুধু বাবাকে খুশি করে আসবে। আর তিনি এমন ভাবে এসেছেন ওনার মাকে একবার বলেও আসার সুযোগ পাননি, তাই এই কুন্তির জীবনী আমার ইয়ার আগে, যদিও কুন্তির নামকরণ গতবার এপিসোডের লাস্ট হয়েছে এবং তার আগে পিতারূপে তিনি পরিচিত ছিলেন। এখন কুন্তী এই আগের সময়ে কিভাবে এগোবেন সেটা খুব উৎসাহব্যঞ্জক। তাই আপনারা দ্বিতীয় অধ্যায় শ্রবণ করবেন, দ্বিতীয় এপিসোড, এবং আরেকটি এপিসোড আমি বলবো শেষে। কুন্তী দেবীর তিনটি জীবন কথা আমরা আলোচনা করেছি। একটি হচ্ছে রাজকুমারী কুন্তী, একজনে রাজ মহিষী কুন্তী, আর তৃতীয় অধ্যায়টি হবে রাজমাতা কুন্তী। তার ফলে এখন রাজকুমারী কুন্তী চলছে, এবং রাজকুমারী কুন্তী পরে আপনারা আজকে শ্রবণ করবেন কিভাবে তিনি রাজ মহিষীতে পরিণত হয়েছেন, এবং তারপরে আমরা আলোচনা করব তিনি কিভাবে রাজমাতা রূপে জীবনযাপন করেছেন, এবং তিনটি জীবনে কি করে ওনার জীবনে দুঃখই ওনার পাথে হয়েছিল সেটা আপনারা শুনতে পাবেন। তখন কুন্তী ভোজ বললেন, তোমার নাম আজকে হলো কুন্তী। যখন তিনি বললেন তোমার নাম আজকে কুন্তী, তখন এই পিতা বলছেন আপনার দত্তক পুত্রী কুন্তী আপনাকে প্রণাম করছে, আপনি দয়া করে আশীর্বাদ করবেন। তখন কুন্তী ভোজ খুব খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পরে তখন কিছুদিন গিয়েছে, সেখানে এই যে রাজদরবার তার নিচে একটা নদী ছিল, সেই নদীর নাম হচ্ছে অশ্ব নদী। একদিন এই কুন্তী সেই বৃদ্ধা দাসীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা তুমি বলো তো এই নদীটার নাম অশ্ব নদী কেন হলো, অশ্ব নদীটা কিরকম নামটা শুনতে লাগছে। তখন সে বৃদ্ধা দাসী তখন বর্ণনা করছেন, দেখো আমার রাজ্যে রাজার যে ঘোড়াগুলো থাকে না, সেই ঘোড়াগুলো এই নদীর জলটাই খায়, অন্য কোথাও খেতে চায় না, তাই এই নদীটার নাম, যেহেতু অশ্বরা এখানে জল পান করে তাই নদীটার নাম হয়েছে অশ্ব নদী। আর কি হয় না, আমাদের রাজ্যের পূর্ব দিকে বিন্ধ্যাচল বা চম্বন উপত্যকা, চম্বল উপত্যকা রয়েছে, সেখানে নিশাদারা বাস করে। এই নিশাদারা মাঝে মাঝে আক্রমণ করে, তাই যখন আক্রমণ করে তখন আমাদের এই রাজমহল থেকে একটা গুপ্ত সুড়ঙ্গ রয়েছে, সেই সুড়ঙ্গ তিনি দেখাচ্ছেন গিয়ে কাকে, এই কুন্তী দেবীকে। এই সুড়ঙ্গ দিয়ে আমরা কি করি, এই দিদি প্রবেশ করলে আমরা সেই অশ্ব নদী পৌঁছে যাই, তার ফলে বাই চান্স কোনো সময়ে এই রাজমহল যদি আক্রমিত হয় বা শত্রু আক্রমণ করে তখন আমরা বেঁচে যেতে পারি। সেই জন্য অশ্ব নদীর খুব ইম্পর্টেন্স রয়েছে আমাদের সাথে, খুব সম্বন্ধ রয়েছে। এরকম ভাবতে ভাবতে তখন কুন্তী দেবীর বয়স প্রায় 18 বছর হয়ে গেছে। তিনি মহারাজ কুন্তী ভোজের সাথে একদিন কিছু আলোচনা করছেন, হঠাৎ করে একজন সৈনিক এসে পৌঁছান। সৈনিক এসে বলছেন, মহারাজ 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 নিশাদরা আক্রমণ করেছে, নিশাদরা আক্রমণ করেছে। তখন ভাবছে হ্যাঁ আক্রমণ করেছে। তখন শাশ্বত রাজা কি করেছেন, নিজে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। রাজা যুদ্ধ করতে যাবেন তো সাধারণভাবে কি হয়, যখন রাজারা যুদ্ধ করতে যান তখন তাদেরকে খুব সুন্দরভাবে রাজমহিষীরা বা রাজকন্যারা সুন্দর আরতি করে ভগবান প্রার্থনা করে বিজয়তীর লাগিয়ে দিতে হয়, তারপরে ওনারা যুদ্ধ করতে যান। আর এখানে এই কুন্তী দেবী সব থালিটা রেডি করে নিয়ে আসছেন, ইতিমধ্যে রাজা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছেন। কুন্তী ডাকছেন, পিতাশ্রী পিতাশ্রী আমি আরতি করতে পারলাম না, যে আরতি করবো রেডি হয়েছি। তখন রাজা বলছেন, না 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 আমি আর ফিরতে পারবো না, আমি একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয় যখন যুদ্ধে যায় আর ফিরতে নেই, হ্যাঁ আমি বিজয় লাভ করব ফিরে আসবো, তখন তোমার আরতি প্লেটের কাজে লাগবে, আজ বিজয় লাভ না করি তবে আমি সেখানে স্বর্গপ্রাপ্তি হবো। এভাবে বলে রাজা চলে গেলেন। রাজা চলে গেলেন তখন এদিকে কি হলো না, কুন্তী দেবী তখন থেকে খুব ব্রত সহকার নিষ্ঠা সহকার ভগবানের আরাধনা করছেন, এবং 12 দিন ধরে যুদ্ধ চললো। যুদ্ধ এখানে তিনি ভগবান প্রার্থনা করছেন ওনার বাবার যেরকম কল্যাণ হয়। প্রার্থনা করার 12 দিন পরে রাজা যুদ্ধে জয়লাভ করে ফিরে আসছে। রাজা ফিরে আসছেন, পুরো রাজ্যে আনন্দ উৎসব হবে, আনন্দের মহল লেগে গেছে, সব যে বাড়িতে বাড়িতে দীপ শঙ্খ বাজছে, ফটকা ফুটছে, বাজি ফুটছে। তখন এই কুন্তি দেবী মানে খুব সুন্দর করে আরতি করে স্বাগত করেছেন এবং স্বাগত করে বাড়ির ভিতরে নিয়ে আসছেন। আস্তে আস্তে হঠাৎ একজন মুনির আবির্ভাব হয়, কোথা থেকে কে জানে ঝাট কায় স্বরূপ মুনি এসে রাজাকে খুব তিরস্কার করছে, না কি চলছে এখানে, চল কি উন্মাদনা চলছে এখানে, কি হচ্ছে। তখন রাজা প্রণাম করছেন, কুন্তি বলছেন তুমি প্রণাম করো প্রণাম করো। কুন্তি হঠাৎ করে মনে মনে অসন্তোষ হয়েছে, কি কোথা মুনি একটু আসে পৌঁছালো, আরে এখানে লোকের আনন্দ তোমার কি অসুবিধা আছে। যাই হোক কুন্তি ভোজ কুন্তিদেবকে একটু ইশারা করলেন যে তুমি চুপ থাকো প্রণাম করো, কুন্তি প্রণাম করলে পরে অপেক্ষা করছেন। তখন রাজা বলছেন দুর্বাসা, সে মুনি দুর্বাসা মুনিকে বলছেন হে মুনিশ্রেষ্ঠ আপনি আসলেন খুব ভালো লাগলো, কিন্তু যদি খবর দিয়ে আসতে পারতেন আমি আপনাকে অভ্যর্থনা করতে পারতাম, কারণ হঠাৎ করে আসলেন আমি কোন রকম ভাবে অভ্যর্থনা করার আগেই আপনি পৌঁছে গেছেন। দুর্বাসা বলছেন আরে আমাকে অভ্যর্থনা করতে কেন, আমি সারা পৃথিবী হচ্ছে আমার স্থান, এই রাজ্যটা আমার, আমি আমার রাজ্যে যাবো অভ্যর্থনা কি লাগবে, আমার কোনো অভ্যর্থনা লাগে না। আর শোনো আমি কি জানিস জানো, তখন তো কি করে জানবে কুন্তি ভোজ তো যায় না কি জেনে এসছে। তো কুন্তি ভোজ বলছেন বলুন মুনিবর কি সেবা আপনা করতে পারে। অ্যাকচুয়ালি কুন্তি ভোজ ভালো করে জানেন যে দুর্বাসা আছেন শিবের অবতার, প্রচন্ড ক্রোধী, মানে একটু সামান্য 19-20 হয়ে গেলে উনি মানে অভিশাপ দিতেন, এই অভিশাপ ভয়ে ওনার সামনা করতে কেউ যায়, কিন্তু যেহেতু উনি এসে গেছেন কি করবেন, কিছু করার উপায় নেই। তখন বলছেন আপনার যাই ইচ্ছা তাই করুন হে মুনিশ্রেষ্ঠ, কোনো চিন্তা নেই আমি চেষ্টা করবো আপনাকে সহায়তা করার জন্য। না না চেষ্টা না, আমি এখানে যজ্ঞ করব, এখানে এখানে যজ্ঞ করব, এবং সেই যজ্ঞ তোমার রাজমহল সামনেই যজ্ঞবিধি বানাও, দেরি করো না, আমি তপস্যা করে অনেক সিদ্ধি লাভ করেছি, বহুদিন তো আমি হিমালয়ে তপস্যা করছি, সিদ্ধি লাভের দ্বারা কি করেছি না পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ এই পঞ্চমহাভূতকে আমার বশ করতে চাইছি, আমি চাই এই পঞ্চমহাভূত আমার নির্দেশে চলবে, এবং সেটা করতে গেলে আমাকে একটা দীর্ঘমেয়াদী যজ্ঞ করতে হবে, এবং সেই যজ্ঞ আমি এখানে করতে চাইছি, বাস তার প্রস্তুতি। তখন কি বলবেন কুন্তি বোস, কিছু বলার নেই। তখন তিনি কি করলেন কুন্তিদেবকে পরিচয় করে দিলেন, উনি আমার কন্যা, কন্যা তোমার কন্যা, তোমার কন্যা কবে থেকে, না 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 তুমি মিথ্যাবাদী, কুন্তি বলছেন মিথ্যাবাদী না, সুরেশনের কন্যা, আমাকে দত্তক রূপে আমি গ্রহণ করেছি, ঠিক আছে দত্তক রূপে গ্রহণ করেছি, তো বলো না উনি আপনার দায়িত্ব নেবে, সেবা বুঝে দায়িত্ব নেবে, আপনার যাই কিছু প্রয়োজন ওনাকে বলবেন, উনি সব দেখাশোনা করবেন। আর কুন্তি তো ওনাকে প্রথম থেকে দেখেই খুব অসন্তুষ্ট হয়ে গেছে ওনার ব্যবহার দেখে, এখন আবার আরেকটা নতুন ঝামেলা, ওনার দায়িত্ব নিতে হবে, বয়স ওনার মাত্র 18 বছর, তার মধ্যে এই দুর্বাসার মতো একজন মুনিকে সামাল দিতে হবে, আর উনি যজ্ঞ করবেন, আর ওনার দুর্বাসা যখন যাই যখন তাই লাগবে, এখন এই লাগবে তখন এই লাগবে তখন এই লাগবে। এবং কুন্তি দেবী যার আগের নাম ছিল পৃথা, পৃথা মানে পৃথুকায় শরীর, মানে খুব মোটি ছিলেন, এই 6 মাস যজ্ঞ, যে 6 মাস যজ্ঞ করলেন কে দুর্বাসা মুনি, 6 মাসেই ওনাকে ক্ষীণকায় করে দিয়েছে, না উনি ঠিক মতো খেতে পেরেছেন, না ঠিক মতো শুতে পেরেছেন, না কিছু করতে পেরেছেন, সবসময় শুধু মুনি কখন কি চাইবেন কখন কি চাইবেন, কেন সন্তুষ্ট করতে হবে নাকি, নলে অভিশাপ দিয়ে দেবেন, এই ভয় আছে। তার ফলে দুর্বাসাকে খুব সুন্দর প্রীতি করার মানে সন্তুষ্ট করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে উনি সমহারদর ওনাকে সন্তুষ্ট করিয়ে ছাড়লেন। তখনকার সময়ে একটা প্রথা বা ট্রেন্ড ছিল, যখন কোন রাজার কাছে বা কোন গৃহস্থের কাছে কোন মুনি ঋষিরা আসতেন, তখন প্রায়ত কুমারী কন্যারা তাদের সেবা পূজা করত, এবং কিন্তু এইভাবে দায়িত্ব নিয়ে কেউ করত না, এই যে দায়িত্ব যজ্ঞ করা এই করা সেই করা দিনের পর দিন, কেউ হয়তো একদিন আসলো চলে গেল ঠিক আছে, কিন্তু 6 মাস ধরে যজ্ঞ চলবে, যখন তখন যাই মন তাই চাইবে, বিরাট একটা ঝামেলার কাজ। কিন্তু সৌভাগ্যবশত কুন্তী দেবী খুব দায়িত্ববাদী ছিলেন এবং খুব নিষ্ঠা সহকারে তিনি এই দায়িত্বটি পালন করেছিলেন। তার ফলে কুন্তী দেবীর এই সাকসেসফুল স্টোরিতে কুন্তী ভোজও খুশি হলেন এবং দুর্বাসা খুশি হলেন। দুর্বাসা বললেন, দেখ কুন্তী, তোমার সেবা আমি খুব তৃপ্ত, তোমার জন্য আজকে আমি এই পঞ্চ মহাবতকে লাভ করেছি, আমার যজ্ঞ সাকসেস হয়েছে। তুমি আমাকে বলো এই যজ্ঞের মেন যদি কার সাকসেস সবচেয়ে বেশি ভূমিকা থাকে তো তোমার ভূমিকা আছে, সেজন্য আমি তোমাকে কিছু বর প্রদান করতে চাই, কি বর চাও তুমি বলো। তখন কুন্তী দেবী বুঝতে পারছেন কি বর চাইবে। উনি বলছে, আমার কি বর লাগে, কোন বর লাগবে না। উনি বুঝে উঠতে পারছেন না কেন যে বর চাইবেন, কি যে ওনার অসুবিধা আছে, কিন্তু অসুবিধা নেই কেন বর চাইবে। সেজন্য উনি কোন রকম ভাবে বর চাইছেন না। তখন দুর্বাসা বলছেন, দেখো তুমি বর না চাইতে পারো, কিন্তু আমি জানি তোমার কি প্রয়োজনীয়তা রয়েছে। অ্যাকচুয়ালি দুর্বাসা এই কন্যার যে শীলতা বা আচরণ অত ভালো লেগেছিল ওনাকে, আর উনি চিন্তা করছেন যেহেতু খুব ত্রিকালজ্ঞ পুরুষ ছিলেন, তিনি অতীত বর্তমানে ভবিষ্যৎ দর্শন করতে পারতেন, তাই তিনি বুঝতে পেরেছেন এই কুন্তী দেবীর কি প্রয়োজনটা হইতে পারে। তাই তিনি কি করলেন, কুন্তী বললেন, ঠিক আছে তোমাকে, তুমি বর চাও না কিন্তু আমি তোমার বর দিচ্ছি, শোনো এই বর তোমার খুব বিরাট কাজে লাগে ভবিষ্যতে। বরটা হচ্ছে এরকম, তোমাকে আমি একটা মন্ত্র প্রদান করছি এবং সে মন্ত্র দিয়ে তুমি যখন যে কোন দেবতাকে আহ্বান করবে তার দ্বারা তুমি সন্তান লাভ করতে পারবে। তাই ওনাকে আচমন করিলেন, সুন্দরভাবে মন্ত্র প্রদান করলেন। কিন্তু কুন্তী দেবী বুঝতে পারতেন না উনি একজন অবিবাহিত কন্যা, ওনার এই মন্ত্রের কি প্রয়োজনীয়তা আছে, বিবাহ করবে, বিবাহ করবে তখন ওনার সন্তান হবে, এই জন্য ওনাকে তো দেবতাদের আশীর্বাদ দরকার নেই, কোন দেবতাকে মানে আহ্বান করার প্রয়োজনীয়তা নেই। কিন্তু কর্মর গহন গতি, কর্মের যে কর্মফল কি করে মানুষকে জীবনটা মানে আনফোল্ড করে বা নতুন নতুন পাতাকে উন্মোচন করে তা তিনি জানতেন। তাই যখন এই দুর্বাসা উনি চলে যান, তখন কিছুদিনের মধ্যে ওনার এই মন্ত্রটা বার 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 মাথায় ঢুকে থাকতো। হঠাৎ একদিন তিনি বালকনিতে বসে আছেন, সকাল সকাল সূর্যকে দর্শন করে বলছেন, হে সূর্যদেব, আর বলে মন্ত্র প্রার্থনা করেছেন। আর যে প্রার্থনা মন্ত্র ওনার মুখ থেকে শেষ হয়েছে না হয়েছে, সূর্যদেব সেখানে উপস্থিত হয়েছে। এবং সূর্যদেব যখন উপস্থিত হয়েছেন তখন তিনি চিন্তা করছেন, আরে কি করবো কি করবো কি করবো কি করবো। তখন সে সূর্যদেবকে প্রার্থনা করছেন, হে প্রভু, আমি একটা বিরাট অপরাধ করে ফেলেছি আপনার চরণে, কোনরকম ভাবে আমি চাইনি যে আপনি এখানে আসুন, আমি একজন অবিবাহিত কর্মী, আমার সন্তান কোন প্রয়োজনীয়তা নেই মুহূর্তে, এবং আমি আপনার চরণে বিরাট ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনি ক্ষমা করে দেবেন। এরকম যখন বারবার বলছেন তখন সূর্যদেব বলছেন, না না না, এরকম সম্ভব নয়, আমরা দেবতারা যখন আমাদের কেউ আহ্বান করে আমরা কোন বর না দিয়ে সাথে ফিরে যাই না। দ্বিতীয়ত, তুমি যে বর প্রার্থনা করেছ এটা অবশ্যই তুমি সন্তান লাভ করো। হ্যাঁ, তুমি যে বলছো অবিবাহিত কন্যা, ঠিক আছে, সতীত্ব কোন নষ্ট হবে না, চিন্তা করতে হবে না, বরং কেউ বুঝতে পারবে না। এবং পরে কেউ কেউ বলে নাকি এই ওনার সন্তান ওনারা কর্ণ দিয়ে বের হয়েছিলেন তাই ওনার নাম হয়েছিল কর্ণ। যাই হোক, সেটা আলোচ্য বিষয় নয়। কিন্তু যখন এইভাবে সূর্যদেব উনি বলছেন, দেখেন আমরা যখন অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন সঙ্গের প্রভাবে সন্তান লাভ হয়, যখন এই মানুষেরা স্বামী স্ত্রী সঙ্গ করে তখন সন্তান লাভ হয়, কিন্তু দেবতাদের ক্ষেত্রে এটা আরো সূক্ষ্ম, আরো যত উপরে যাবেন তত আরো সূক্ষ্ম, এবং যে নাম ব্রহ্মা মানস পুত্র, ব্রহ্মা কোনো সঙ্গ লাভ করার প্রয়োজনীয়তা হয়নি, উনি ভাবছেন মনে মনে ভাবছেন সন্তান লাভ হয়েছে। এবং এই মতো আমরা অনেক দেখতে পারি ভগবান ইচ্ছণ করছেন, দর্শন করছেন, সন্তান লাভ হয়ে যাচ্ছে। তার ফলে সে তাই সূচিদের বলছেন আমাদের জন্য আমরা এমন কিছু করবো না, তোমরা সতীত্ব নষ্ট হবে, তুমি চিন্তা করতে হবে না, তোমার সন্তান তুমি লাভ করবে, এটা বলে তিনি সন্তান আশীর্বাদ করে চলে গেলেন। তিনি যে চলে গেলেন ঠিক আছে, আর বর তিনি পেয়েছিলেন কি না, মন্ত্র দেওয়া তিনি পাঁচবার তিনি বরকে ব্যবহার করতে পারবেন, এই মন্ত্রকে ব্যবহার করতে পারবেন, কে কুন্তী দেবী। বর পেয়েছিলেন কার থেকে? দুর্বাসনী থেকে। তাই পাঁচবার প্রার্থনার মধ্যে একবার প্রার্থনা হয়ে গেল অলরেডি, মানে কৌতূহল বসত, মানে জাস্ট খেলা বসত, তিনি বুঝতে পারেননি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। তখন ওনার বয়স তো কত, 18 বছর সময় যে যজ্ঞ হয় এখন 18.5 বছর বয়স হয়েছে। তখন উনি যখন গর্ভবতী হয়েছেন তখন উনি ওনা ভাবছেন আমি সুইসাইড করে দেব। ওনার দাসীকে বলছেন দেখো আমার মনে হয় বেঁচে থাকা উচিত হবে না, আমার পিতার বদনাম হবে, আমার বদনাম হবে, তার থেকে ভালো আমি আত্মহত্যা করে দিই। তো ওনার দাসী ওনার খুব করে বুঝাচ্ছেন যে না 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 না, রাজকুমারী আত্মহত্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই, আমি সব ব্যবস্থা করে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, কেউ বুঝতে পারবেন না, আপনি আর আমি বাস। এভাবে বুঝাপড়া করে বাধ্য হয়ে তিনি আত্মহত্যা করতে পারছেন না। এমতো হয় যখন আর সন্তান হয় সে সন্তানটিকে সে দাসী কি করে সুন্দর একটা বক্স বানিয়েছে এবং কুন্তী দেবী নানাদি স্বর্ণ রূপাদি অলঙ্কার, বহুমূল্য অলঙ্কার সেখানে স্থাপন করেছেন সেই পুত্রের সাথে। দেখছেন যে পুত্র কবচ কুণ্ডল, কানে কুণ্ডল আর বুকে কবচ রয়েছে, এবং এই কবচ কুণ্ডল দেখে খুব দিব্য শরীর, কি করবেন, সন্তান তো রাখতে পারছেন না। এভাবে তিনি বাধ্য হয়ে মানে চোখে জল ফেলতে 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 তিনি বক্সটি নিয়ে কি করলেন, অশ্ব নদীতে ভাসিয়ে দিলেন। ওনার দাসী আর উনি গিয়ে তার ভিতরে অনেক অলঙ্কার টলঙ্কার রেখে ভাবছেন যদি কেউ এই বক্সটা লাভ করে অন্তত পক্ষে সে এই ধনের আশায় এই সন্তান লাভ লালন পালন করবে, বা এই সন্তান লালন পালন করার জন্য যে সম্পদের প্রয়োজনীয়তা রয়েছে সে প্রয়োজন প্রাপ্ত হবে। তারপরে এই অশ্ব নদীতে যখন ভাসিয়ে দেন তখন সেই বক্সটি ভাসতে ভাসতে চর্মণ নদী গেল, চর্মণ মানে চম্বল, চম্বল নদী গেল অশ্ব নদী থেকে। চম্বল নদী থেকে কনকপুরে যমুনাতে প্রবেশ করলো এবং যমুনা থেকে পরে প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা মিলিত হয়েছে সেখানে যায়। প্রয়াগরাজ থেকে আবার ভাসতে ভাসতে চম্পা নগরী, এখন যেটা ভাগলপুর বলা হচ্ছে সে ভাগলপুরে শেষ যাত্রা। সে ভাগলপুরেই তখন দেবরথ অধিরথ নাম একজন অশ্ববাহক, ওনার স্ত্রীর নাম ছিল রাধে, তিনি এই বক্সটিকে পান এবং তিনি যখন দেখেন খুব সুন্দর এক বালক, অনেক অলঙ্কার টলঙ্কার রয়েছে, তিনি খুব আনন্দ লাভ করেন বালকটিকে নিজের সন্তান, ওনার সন্তান ছিল না, তাই সন্তান রূপে তিনি তাকে প্রতিপালন করেন। এই হচ্ছে ওনার প্রথম সন্তান কাহিনী, যেখানে একজন রাজকুমারী জন্মের পরে নিজের মাকে হারালো, মানে মার কাছে চলে আসছে চিরদিনের জন্য, মাকে বলতে আসতে পারেনি, কত দুঃখের বিষয়। এবং অনিচ্ছাকৃত ভাবে একজন দত্তক পিতার কাছে বাস করলেন এবং সেখানে আবার কি করলেন, যখন তিনি পিতার কাছে আছেন তখন একজন দুর্বাস মুনির মতো একজন ক্রোধী মুনির কাছে পৌঁছালেন এবং সে মুনি সমাহরাধর সাকসিড, তিনি সেখানে ওনার যে কোনো সময় অভিশপ্ত হওয়ার অবস্থা ছিল, অভিশপ্ত হননি বরং আশীর্বাদ পেয়েছেন। পাওয়ার পরে আশীর্বাদ আবার কি পেলেন না, পাঁচটি পুত্র লাভ করবেন এবং দেবতাদের দল লাভ করবেন। যদিও তারপরে আবার কি অবিবাহিত অবস্থায় আবার একজন পুত্র সন্তান লাভ করেছেন। এই সবগুলো ওনার রাজকুমারী অবস্থায় মানে বিবাহের পূর্ব অবস্থায় এক একটা করে দুঃখের এক একটা ইনসিডেন্ট, যেখানে তিনি এইভাবে ওনার বয়স তখন 20 বছর, তখন 20 বছর বয়সে তিনি মহারাজ কর্মের সাথে বিবাহ করেন। বিবাহ করার পরে সাধারণভাবে কি হয়, বিবাহ করার পরে রাজা রানী এক জায়গায় থাকেন, কিছু রাজসুখ ভোগ করেন বা কোথায় ঘুরতে যান, কিন্তু এই কুন্তির ক্ষেত্রে সেটা হয়নি। বরঞ্চ যখন বিবাহ শেষ হয়েছে, বিবাহ গিয়ে হস্তিনাপুরে পৌঁছাইছে, তার পরদিন থেকে মহারাজ পণ্ডু দিগ্বিজয় করতে বের হচ্ছেন, তিনি বিশ্ববিজয় করবেন, চক্রবর্তী সম্রাট হবেন। তাই তিনি একদিন ওনাকে সময় ছিল না কুন্তির কাছে থাকার জন্য, এবং দিগ্বিজয় করে বিশ্ববিজয় তো করলেনই ঠিক আছে, কিন্তু বিশ্ববিজয়ের সাথে সাথে আর কি করলেন, আরেকটি সত্রী নিয়ে চলে আসলেন, আরেকজন মহিলাকে নিয়ে আসলেন বিবাহ করে। একটি বিবাহ করেছেন, তার সাথে সময় দিতে পারছেন না, সময় দেননি এখন পর্যন্ত, এখন আরেকটি বিবাহ করে চলে আসছে। তখন কুন্তির জীবনটা দেখুন কি অবস্থা, বিবাহ করার আগে কি অবস্থা ছিল, বিবাহ করার পরেও অবস্থা কোনো পরিবর্তন ঘটেনি। এবং যদিও এই পাণ্ডু যখন মাদ্রিকে নিয়ে আসেন, তখন মাদ্রি খুব সুস্বভাবতী ছিলেন, এবং কুন্তিদেবী মাদ্রিকে নিজের ছোট বোন থেকে আরো বেশি ভালোবাসতেন। তার ফলে মাদ্রিও বুঝতে পারেননি বা কুন্তিও বুঝতে পারেনি মাদ্রি নয় সৌতনী বলে, মাদ্রিও বুঝতে পারেন কুন্তিও সৌতনী, দুই বোন মতো খুব ভালোভাবে থাকতেন। কিন্তু বিধির বিড়ম্বনা, কি বিড়ম্বনা, না একদিন এই পণ্ডু মহারাজ পাণ্ডু গিয়েছেন জঙ্গলে শিকার করতে, তখন শিকার করতে গিয়ে একজন ঋষিকে তিনি ঋষি পত্নী দুইজন হরিণের রূপ নিয়ে সঙ্গ করছিলেন সন্তান লাভ করার জন্য। হঠাৎ তিনি হরিণগুলি ভেবে ওনাকে তীর নিক্ষেপ করেন এবং সেখানে হরিণটি মরে যায়। তো ঋষি নিজের পূর্ব অবস্থা ফিরে আসেন এবং অভিশাপ দেন, হে মহারাজ পাণ্ডু, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যখন তোমার স্ত্রীর সঙ্গ করবে অবশ্যই তোমার মৃত্যু হবে, ঠিক যেভাবে আমার মৃত্যুবরণ করছে। এবং এই অভিশাপ পাওয়ার পরে মহারাজ পাণ্ডু সেখান থেকে সোজা ফিরে আসলেন হস্তিনাপুরে, এবং হস্তিনাপুর ফিরে এসে তিনি এসব কথা বললেন, কাকে, কুন্তিকে আর মাদ্রিকে। বলার পর চিন্তা করছেন, আমি সম্রাট, আমার আর জীবনে কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কেননা আমি তো স্ত্রীর সঙ্গে করতে পারবো না, যে সন্তান সম্ভাবনা নেই তার থেকে বরং আমি এখন থেকে বানরপ্রস্থ নিয়ে যাই, আমার রাজ্যে থাকার কোনো যুক্তি নেই, কেননা আমাদের এই যে বৈদিক সিস্টেম, বর্ণাশ্রম সিস্টেম, সেখানে ব্রহ্মচারী, গৃহস্থ, তারপর রাষ্ট্রপতি, বানরপ্রস্থ। সেই জন্য আমি যেহেতু গৃহস্থ জীবন আমার শেষ হয়ে গেল, আমি গৃহস্থ জীবন ভোগ করতে পারবো না, বানরপ্রস্থ নেওয়া উচিত হবে, এবং আমি বনে গিয়ে মুনিষদের সাথে ধর্মজ্ঞান চর্চা করব, ধার্মিক জীবনযাপন করব, এখানে রাজা হয়ে থাকার কোনো যুক্তি নেই। সাধারণভাবে কেউ মনে করতে পারে তিনি রাজা, রাজ্যেও থাকতে পারতেন, রাজা হয়ে সারা জীবন থাকতে পারতেন, ভীষ্ম অবিবাহিত হয়ে থাকতে পেরেছেন, উনি থাকতে পারতেন এখানে, কিন্তু তারপরেও তিনি সেটাকে শ্রেয় মনে করেন, তিনি মনে করেছেন না, জীবনের চরম উদ্দেশ্য ভগবত প্রাপ্তি হওয়া উচিত, তাই আমি এখানে না থেকে বরং আমি জঙ্গলে চলে যাই। তিনি যখন জঙ্গলে যেতে প্রস্তুত হন, তখন ওনার সাথে কুন্তী ও মাদ্রি জিত চাল, তারা দেখছেন আমার স্বামী যদি চলে যাবে আমার এখানে রাজমহল থেকে কি করবে, মানে আমাদেরও চলে যাওয়া উচিত। এবং যখন যাচ্ছেন তখন রাস্তায়, তখন কুন্তী ওনাকে বলছেন, হে মহারাজ, আপনি কিছু মনে না করেন, আমি এইভাবে দুর্বাসন থেকে একটি অদ্ভুত বর প্রাপ্ত করেছিলাম, বরটা হচ্ছে এরকম যে আমি এই মন্ত্র জানি, যে মন্ত্রের দ্বারা যে কোন দেবতাকে আমি আহ্বান করতে পারি এবং আহ্বান করার মাধ্যমে সন্তান লাভ করতে পারি। এটা শোনার পরে পণ্ডু খুব খুশি হয়ে গেলেন, বললেন, আরে আরে তুমি আমাকে আগে বলো না কেন কথা, এনিওয়ে এখনো সময় রয়েছে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি এখন এক একজন দেবতা ডাকো, প্রথমে যেহেতু আমি হচ্ছে সম্রাট রাজা, আমার পুত্র রাজা হবে, অতএব রাজার একটা মৌলিক গুণ থাকা দরকার, কোয়ালিটি থাকা দরকার বা যোগ্যতা থাকা দরকার, তিনি যেমন ধার্মিক হন, অতএব তুমি ধর্মরাজকে আহ্বান করো। তখন তিনি সে মন্ত্র বলে ধর্মরাজকে আহ্বান করেন এবং তখন যুধিষ্ঠিরের জন্ম হয়। যুধিষ্ঠির জন্ম হওয়ার পরে তখন চিন্তা করছেন কে পাণ্ডু, যে রাজা ধার্মিক হলে শুধু চলবে না, তার সাথে বলবান হওয়া দরকার আছে। যদি বলবান কেউ না হয় সে রাজা থাকাও মুশকিল হয়ে যাবে, কেননা রাজার স্ট্রেংথ বা শক্তি হচ্ছে এরা পরিচয়। তখন সে কি করলেন, কুন্তিকে বললেন তুমি আরেকজন বলবান, কার সাথে বলবান হবে, বায়ু দেবতাটা। তখন বায়ু দেবতাকে তিনি আহ্বান করেন এবং তার দ্বারা ওনার একটা সন্তান লাভ হয়, তার নাম হয় ভীম। যখন ভীম জন্ম হয় তখন সে পাহাড়ের উপরে তিনি আছেন, কুন্তি এবং মহারাজ পাণ্ডু বসছেন। তো হঠাৎ করে কুন্তির হাত থেকে এই ভীম পড়ে যায়, পড়ে যায় নিচে গভীরে পড়ে যায়। তখন তিনি ভাবছেন আমার মধ্যে এই সন্তান আর বাঁচবে না। ওরা যখন খুব দৌড়ে দৌড়ে এসে দেখছে যে ভীম জন্মওয়ান অন্য বাচ্চা যেখানে পড়েছে পুরা পাথর গুলো ভেঙে চুরমার হয়ে গেছে, ভীমের কিছু হয়, ও আনন্দে খেলছে। তখন তিনি বুঝতে পারলেন কত বড় শক্তিমান। বলা হচ্ছে সহস্র অশ্বে এই সহস্র হস্তির শক্তি জাগাচ্ছিল ছিল ভীমের কাছে, সেজন্য সে ভীম। তারপরে ইতিমধ্যে কিছুদিন যায়, তখন পাণ্ডু চিন্তা করছেন যে ভীম তো ঠিক আছে, এখন সু শক্তি হলে হবে না, ধর্ম হলে হবে না, আর একজন স্কিল্ড পার্সন দরকার, যার যে রাজন রাজ্য পরিচালনা করার ক্ষমতা দরকার। তখন কুন্তী দেবী ইন্দ্রকে আহ্বান করলেন এবং ইন্দ্রদেব দ্বারা তিনি অর্জুনকে লাভ করলেন। যখন অর্জুনকে লাভ করলেন তখন ওনার তিন সন্তান হয়ে গেল, একজন হলো ধর্ম, একজন শক্তির প্রতীক ধর্মের প্রতীক, আর একজন স্কিলের প্রতীক। এবং অর্জুন লাভ করার পরে অর্জুন পরবর্তী পর্যায়ে খুব বিরাট ধনুর্ধারী হয়েছেন, দৈব গুণসম্পন্ন ছিলেন, দৈব অস্ত্র ওনার কাছে ছিল। তাই লাভ করার পরে এদিকে মাদ্রি মনে মনে ভাবছেন যে আমার কোন সন্তান হলো না। তো মাদ্রি মনোভাব যতদিন প্রকাশ করেননি, কিন্তু কুন্তিতে বুঝতে পেরেছেন এবং এই মহারাজ পাণ্ডুর নির্দেশে বা পরামর্শে কুন্তী দেবী এই মন্ত্রটি মাদ্রিকে দিয়েছে, প্রদান করেছে। এবং যেহেতু আর একটি মাত্র সুযোগ রয়েছে, তাই মাদ্রি দেবী পাণ্ডুর পরামর্শে স্বামীর পরামর্শে তিনি কি করলেন, অশ্বিন কুমার দ্বয়কে আহ্বান করলেন এবং এই অশ্বিন কুমার দ্বয়ের দ্বারা নকুল এবং সহদেব দুই পুত্র লাভ করলেন। তাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর পাঁচ ভাই, তারা একজন বলা আছে তারা পাণ্ডব, পাণ্ডুর মহারাজ পাণ্ডুর পুত্র রূপে পরিচিত হয়েছেন পরে। এবং এদিকে কি হয়েছে, যখন পাঁচ পুত্র হয়ে গেছেন তখন একদিন এই মাদ্রি যখন নদীতে স্নান করছেন, তো স্নান অবস্থায় দূর থেকে দেখছেন কে পাণ্ডু, মহারাজ পাণ্ডু। পাণ্ডু দেখে খুব আকর্ষিত হয়েছে, তিনি নিজের ইন্দ্রিয়কে সম্বরণ না করতে পেরে তিনি মাদ্রির পাশে উপস্থিত হয়েছেন এবং তাই ওনার সম্ভোগ দ্বারা তিনি সেখানে মৃত্যুবরণ করছেন। যেহেতু অভিশপ্ত ছিলেন তিনি, যখন মৃত্যুবরণ করলেন তখন পাণ্ডু তো মৃত্যুবরণ করলেন কিন্তু মাদ্রি বেঁচে আছেন। তখন কুন্তি মাদ্রি খুব বিপদে ভেঙে পড়লেন, কি করবেন কি করবেন। তখন তার সংস্কার হলো, দেহ সংস্কার হলো। তো সংস্কার সময় তখন মাদ্রি বলছেন যেহেতু আমার জন্য আজকে এই অঘটনা ঘটলো, তো অতএব আমাকেই সহমরণ যাওয়া উচিত। এবং মাদ্রি বলছেন কুন্তিকে, দেখো তুমি আমার দিদি, এখন তোমাকে আমি আমার সন্তানকে ছেড়ে গেলাম, এই সন্তান তোমার আজকে। তাই কুন্তী দেবী মাদ্রি চলে গেলেন, সহমরণ চলে গেলেন, যাই হলো। এখন কুন্তী দেবীর পাল্লায় কি ঝামেলা চলল। এদিকে রাজকুমারী অবস্থায় তিনি একটা পরে একটা ঝামেলা ছিলেন, দুঃখে ছিলেন। রাজকুমার অবস্থা যখন রাজরানী হলেন তখন তিনি রাজমহলে সুখ তো পেলেন না, জঙ্গলে এসে পৌঁছালেন, জঙ্গলে এসে তিনি শান্তি থাকবেন সেটাও হলো না। এখন তিনি কি করেছেন, আবার তিনি একই অবস্থায় পড়েছেন এবং পাঁচ পুত্রকে নিয়ে চলতে হবে। কিন্তু জঙ্গলে তখন ওনার কেউ মুনিষের আশ্রম থাকতেন, এখন উনি মহিলা একজন স্ত্রী লোক, কোথায় থাকবেন কি করবেন, বড় বিচিত্র অবস্থা। তাই ঋষিদের পরামর্শে যে আশ্রমে থাকতেন সেখানে ঋষিদের পরামর্শে তিনি আবার হস্তিনাপুরে ফিরে আসলেন। ফিরে আসেন তখন ঋষিরা এসে মহারাজ ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য বুঝালেন কিভাবে পাণ্ডুদের সন্তান লাভ হয়েছে এবং সন্তানরা কিভাবে পাণ্ডুপুত্র রূপে মানে ওনার পুত্র, এবং তারা কি করে খুব উচ্চ কোয়ালিটি সম্পন্ন, মানে মাপদণ্ডটা খুব উন্নত, শীল ভদ্র এবং খুব অমায়িক, তাই তারা এখন যেহেতু রাজপুত্র তারা এ রাজ্যে থাকা উচিত, তারা জঙ্গল থাকা উচিত নয়, এবং যেহেতু পাণ্ডু নেই তাই ওনারা এরকম একা একা এইজন স্ত্রীলোক এইভাবে শিশুপুত্রদের নিয়ে জঙ্গল থাকাটা উচিত হবে না। তাই তখন সেই কুন্তী দেবী আবার সমারোহ ধৃতরাষ্ট্র যদিও চাইতেন না বা দুজন কখনই চাইতো না, দুজন তাদের মনে করতো না রাজপুত্র বলে, তার মনে জঙ্গল থেকে ধরে নিয়ে এসে আর দুর্যোধন মনে করত, এবং দুর্যোধন এটাও জানতো যে তারাই থাকে ও রাজা হইতে পারবে না, কেন ও হচ্ছে ছোট যুধিষ্ঠির বড়, তাই যেহেতু জ্যেষ্ঠ পুত্র রয়েছেন এবং রাজা পাণ্ডুই ছিলেন, পাণ্ডুর অবর্তমানে রাজা হয়েছেন ধৃতরাষ্ট্র, তাই উনি সবসময় মনে করতে যে ওরা থাকলে হয়তো আমি আর রাজা হইতে পারবো না। তাই তারা কি করলেন, তাদের মধ্যে একটা প্রথম থেকে ঝামেলা লেগে থাকে, যদিও পাণ্ডবরা খুব শালীনতা বজায় রাখতো, খুব ভদ্র ছিল, নম্র ছিল, তারা রাজ পরিবারে খুব অ্যাডপ্ট করে নিয়েছিল, কিন্তু দুর্যোধন প্রথম থেকেই তাদের প্রতি খুব একটা মানে কুত দৃষ্টিতে দর্শন করতেন, সবসময় তাদের প্রতি একটা অন্যায় আচরণ করতেন। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখব কুন্তী দেবী এ সমস্ত মানে বিপরীত পরিস্থিতিতে, সমস্ত অনওয়ান্টেড সিচুয়েশনে কি করে নিজেকে ধৈর্য ধারণ করে তিনি কতটা বলশালী, মানে ইনার স্ট্রেংথ বা অন্তর্করণ শক্তির দ্বারা তিনি নিজেকে স্থাপন করেছেন এবং তিনি এই বাচ্চাদেরকে মানুষ করেছেন, সেটা আমরা পরে দেখব। এবং আজকে আমরা ইন্ট্রোডাকশন এখানে শেষ করতে যাচ্ছি, এরপরে আমরা আরম্ভ করব একটু একটা শ্লোকে কুন্তী স্তুতি আরম্ভ করবো, তখন দেখবো এই পুরোনো কথাগুলো আসবে আবার স্টোরিগুলো, কিভাবে ভগবান তাদের রক্ষা করলেন এবং কিভাবে ভগবান কাছে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, পরে আমরা দেখব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রী প্রভুপাদ কি।